ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন মঙ্গলবার দুপুর, বাংলাদেশে ভারতে মঙ্গলবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
জঙ্গি আস্তানায় নিহত চার জঙ্গির মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা মাইনুল ইসলাম মুসা রয়েছেন।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সমালোচনা করল পশ্চিমবঙ্গ প্রশাসনের সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা নিয়ে।
তাছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উপদেষ্টা সম্পর্কে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মন্তব্য।
But having an innovation effort driven at the high level of government, which this obviously is, I think provides some hope that they could actually make a difference.
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। হোয়াইট হাউস কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ সেই নির্বাহী নির্দেশে সই করবেন যা দিয়ে ওবামা শাসনামলের পরিবেশ সংশ্লিষ্ট নিয়মরীতি কার্যকরভাবে খারিজ হয়ে যাবে। হোয়াইট হাউসের পদস্থ এক কর্তা ব্যক্তি সোমবার রাতে জানিয়েছেন দূষণমুক্ত জ্বালানি পরিকল্পনায় বিধৃত নিয়মকানুন একেবারে আমূল বদলে ফেলার জন্যে প্রেসিডেন্টের ওই নির্দেশ পরিবেশ সুরক্ষা সংস্থার প্রতি নির্দেশ জারি করা থাকবে। ট্রাম্প বারবারই তাঁর পূর্বসূরির পরিবেশ নীতির উল্লেখে যার পর নয় ক্ষোভ ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট নির্বাচন পূর্ব প্রচারণাকালে তিনি এমনকি এটাকে বেকুবি উদ্যোগ বলেও অভিহিত করেন। প্রধানত ওই পরিকল্পনায় তাঁর কথায় কর্মসংস্থান নাশ করার সব নিয়মরীতি মজুদ রয়েছে বলে। তবে 2015 সালে ও 2016 বিশ্ব পরিক্রমণে গিয়েছিলেন সৌরশক্তি চালিত সোলার ইম্পালস বিমানের যে বৈমানিক সেই বার্ট্রান্ড পিকার্ট বলেছেন পৃথিবী গ্রহের যত্ন নেয়া সে তো ব্যবসায়িক চেতনারই পরিচায়ক। জাতিসংঘের মানবাধিকার বিভাগীয় প্রধান মোসেলে ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত লড়াইয়ের রণকৌশল পর্যালোচনা করে দেখার জন্যে ইরাকের সামরিক বাহিনী এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। বলেছেন অসামরিক লোকজনের জীবন বিপন্ন হতে পারে, জঙ্গিদের এরকম কোনো ফাঁদে পা না পড়ে যায় সেই মতো সাবধানতা অবলম্বনের জন্যে হুঁশিয়ার করে দিচ্ছেন তিনি। জাতিসংঘ বলছে মোসেলের পশ্চিমাংশের 17 ফেব্রুয়ারি ও 22 মার্চ মধ্যবর্তী সময়ে মৃত্যু হয়েছে কমসে কম 307 জনের আর জখম হয়েছে কম হলেও 273 জন। মোসেলের পশ্চিমাঞ্চলে ইরাকের লড়াইয়ে জোট বাহিনীর বিমান অভিযানে এবং সে সঙ্গে ইসলামিক স্টেটের গোলাবর্ষণ অন্যান্য ধরনের বিস্ফোরণে এ সব কিছুতেই ওই লোকগুলো হতাহত হন বলে বলা হচ্ছে। রাশিয়ার এক আদালত বিরোধী দলের নেতা দুর্নীতিবিরোধী লেখক ব্লগার অ্যালেক্সে নেভালনিকে পুলিশি কাজে বাধা দেওয়ার দায়ে আজ সোমবার 15 দিনের কারাদণ্ড দিয়েছে এবং যুক্তরাষ্ট্র মুদ্রায় প্রায় $350 পরিমাণ অর্থ যা কিনা রুশ অর্থমূল্যে 20,000 রুবেল সেই মাত্রায় জরিমানা করেছে কর্তৃপক্ষের বক্তব্য মোতাবেক, যেটা কিনা বেআইনি মস্কোয় সেরকম একটা গণবিক্ষোভ সমাবেশ করার দায়ে। নেভালনি বহু বছর পর সোমবার অপরাহ্নে অনুষ্ঠিত সরকার বিরোধী অননুমোদিত ওই সমাবেশকে বেআইনি বলে সরকারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে সে দাবি নাকচ করে দেন। বলা হয় রুশ সাংবিধানিক আদালতের সিদ্ধান্ত মোতাবেক আবেদন প্রত্যাখ্যাত হলে অথবা 3 দিনের মধ্যে সমাবেশের জন্য বিকল্প কোনো স্থান নির্ণীত না করা হলে মূল যেখানে করা নির্ধারিত ছিল সেখানেই সমাবেশ হওয়ার কথা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা টাস নেভালনির যে বক্তব্য উদ্ধৃত করেছে তাতে তিনি বলেন আইনি শর্ত শতভাগই পালিত হয়েছে। নেভালনির উকিল জানান তাঁর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা। পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ লক্ষ্যে প্রণীত প্রস্তাব নিয়ে জাতিসংঘে আলোচনা শুরু হয়েছে সোমবার থেকে। পারমাণবিক অস্ত্র যেসব দেশের কাছে এখনই মজুদ রয়েছে এ চুক্তি প্রস্তাবের বিরোধিতা করছে তারা। নিষেধাজ্ঞার পক্ষে যারা তারা পারমাণবিক অস্ত্রকে বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি রূপেই বিবেচনা করে এবং বলছে হুঁশিয়ারি উচ্চারণের সঙ্গে এ অস্ত্র ব্যবহৃত হলে ফল হবে তার মহাবিপর্যয়কর। এ চুক্তি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করানোর পক্ষাবলম্বনে গত বছর ভোট দিয়েছিল 120টিরও বেশি দেশ। নিরস্ত্রীকরণ বিষয়ক জাতিসংঘের শীর্ষ প্রতিনিধি কিম ওন হু সু বলেন এই পারমাণবিক অস্ত্র হল মানবতার জন্য অস্তিত্ব বিনাশী এবং এক হুমকি, এবং এখন এই যে নিরস্ত্রীকরণের তাগিদ অনুভূত হচ্ছে আগে আর কখনোই তেমনটি মনে হয়নি।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বাংলাদেশে সিলেটের জঙ্গি আস্তানায় নিহত চার জঙ্গির মধ্যে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা মইনুল ইসলাম মুসা ছিলেন বলে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রসমূহ। জানাচ্ছেন জহুরুল আলম।
সূত্রসমূহ আরো জানিয়েছে, নিহত চার জঙ্গির একজনের চেহারার সাথে মুসার ছবির সঙ্গে মিল রয়েছে, তবে তার পরিচয় চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে সূত্রসমূহ বলেছে। পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, তামিম, মেজর জাহিদ সহ কয়েকজন জেএমবির শীর্ষ নেতা আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহত হলে মুসা 90 জেএমবিকে গোছানোর চেষ্টা করছিল। এদিকে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল মঙ্গলবার শিববাড়ি জঙ্গি আস্তানাটিতে নিহত জঙ্গিদের রেখে যাওয়া কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে সেগুলো নিষ্ক্রিয় করেছে বলে ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস অভিযোগ করেছে পশ্চিমবঙ্গে সন্ত্রাসে মদত ও সাম্প্রদায়িক রাজনীতি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
উত্তর ভারতের জম্মু কাশ্মীরের আরএসএস প্রধান সুচাইত সিংহ দাবি করেছেন, পশ্চিমবঙ্গের সন্ত্রাসের পদচিহ্ন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং নিজের রাজ্যে সন্ত্রাসমূলক হিংসাকে মদত দিচ্ছেন ও সাম্প্রদায়িক রাজনীতি করছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে জিহাদি তত্ত্বের ক্রমবর্ধমান উপস্থিতিতে তারা অত্যন্ত শঙ্কিত। পাশাপাশি ভোট ব্যাংক রাজনীতির যে নীতি নিয়েছে সেখানকার প্রশাসন, তাতে ওই রাজ্যে হিন্দু জনসংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে। প্রসঙ্গত বলা যেতে পারে, সম্প্রতি দক্ষিণ ভারতের কোয়েম্বাটুরের অখিল ভারতীয় প্রতিনিধি সভা সম্মেলনে আরএসএস পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাবও পাশ করেন। সেখানে রাজ্যে হিংসা বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের এই জিহাদি হিংসা ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান করেছেন সুচায়েত সিং। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বিশ্ব গণমাধ্যম নেতৃবৃন্দ মিডিয়াকে টার্গেট না করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। রিপোর্ট পাঠিয়েছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বিশ্বব্যাপী গণমাধ্যমের প্রতিনিধিত্বকারী 40 জনের বেশি প্রধান সম্পাদক, সিইও এবং প্রকাশক প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা এক চিঠিতে আহ্বান জানান। ওয়ার্ল্ড এডিটর্স ফোরামের নির্বাহী কমিটি ও প্যারিস ভিত্তিক ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজ পেপার্স অ্যান্ড পাবলিশার্স এর মিডিয়া ফ্রিডম বোর্ডের তরফে এই চিঠিটি মার্কিন প্রশাসনকে পাঠানো হয়। চিঠিতে তারা বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে যুক্তরাষ্ট্রের আলাদা একটি ঐতিহ্য রয়েছে, কিন্তু যেসব দেশে মিডিয়ার স্বাধীনতা নেই, প্রেসিডেন্ট ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য তাদেরকে আরও উৎসাহিত করবে। মিডিয়া আমেরিকার জনগণের শত্রু বলে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বিশ্ব গণমাধ্যম নেতৃবৃন্দ। চিঠিতে নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্পের নিয়মিত নানা মন্তব্য মিডিয়া শিল্পের উপর কি প্রভাব পড়ছে তাও উল্লেখ করেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
ভারতের উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডে লাইসেন্স ছাড়া কসাইখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। জানাচ্ছেন গৌতম গুপ্ত কলকাতা থেকে।
উত্তরপ্রদেশ রাজ্যে মাংসের দোকান ও কসাইখানার ধর্মঘটের ষষ্ঠ দিন গেল মঙ্গলবার। একদিকে সরকার যেমন লাইসেন্সবিহীন কসাইখানা বন্ধ করে দিয়েছে, পাশাপাশি ঠিকঠাক নিয়ম না মানার অভিযোগে আরো 44টি লাইসেন্স পাওয়া কসাইখানা সাময়িকভাবে বন্ধ, বাকি দোকানে ধর্মঘট। যদিও পাঁঠা আর মোষের মাংসের দোকান নিয়েই যত নিয়মকানুন, অত্যুৎসাহী সরকারি কর্মচারীরা মুরগির মাংসের দোকানে বন্ধ করে দিচ্ছে এমনটাও অভিযোগ উঠেছে। সন্দেহ, ধর্মীয় কারণে গোটা উত্তরপ্রদেশকে নিরামিষ রাজ্য করে ফেলতে চাইছেন কেউ কেউ। দেখা দেখি ঝাড়খণ্ডের বিজেপি সরকারও ওই রাজ্যে সমস্ত বেআইনি কসাইখানা বন্ধ করে দিয়েছেন। আইন মানানো তো দরকার বটেই, কিন্তু এখন তার পেছনে কি ধর্মীয় বিবেচনাও সক্রিয়? গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান রাহিল শরিফ সৌদি নেতৃত্বাধীন নতুন এক সন্ত্রাস প্রতিরোধ জোট বাহিনীর প্রথম সেনাধিনায়ক হতে চলেছেন। প্রধানত সুন্নি মতাদর্শ অনুসারী দেশসমূহকে নিয়ে গঠিত এই সন্ত্রাস প্রতিরোধী জোট বাহিনী, প্রতিবেশী রাষ্ট্র ইরান এতে বেশ অখুশি। শরিফ নতুন এ কার্যভারের দায়িত্ব নিতে আসছে মাস নাগাদ সৌদি আরব যাবেন। দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী মতাদর্শের সংগ্রামী নেতা আহমেদ কাথারাদা, যিনি বহু বছর কারাবাসে কাটিয়েছেন একসঙ্গে নেলসন ম্যান্ডেলার সঙ্গে, এখন পরলোক গমন করলেন 87 বছর বয়সে। কাথারাদার ফাউন্ডেশন থেকে আজ মঙ্গলবার ঘোষণা করা হয় তিনি মারা যান জোহানেসবার্গের একটি হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর, স্বল্পকাল অসুস্থ অবস্থায় হাসপাতালে কাটানোর পর। খবর শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় এবং পরে প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তরের অন্তর্বর্তীকালীন সময়ে রাশিয়ার বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে গোয়েন্দা বিষয়ক সেনেট সিলেক্ট কমিটির সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন হোয়াইট হাউস সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার। প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা কুশনারকে উপদেষ্টা ছাড়াও সম্প্রতি হোয়াইট হাউস অফিস অফ আমেরিকান ইনোভেশন নামের একটি বিভাগ চালানোর অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ বিষয়টি এবং ট্রাম্প প্রশাসনের জলবায়ু পরিবর্তন সম্পর্কিত পরিকল্পনা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আতাউর রহমানের সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি কথা বলছেন শিগুফতা নাসরিন খুইন এবং সেলিম হোসেন।
ধন্যবাদ অধ্যাপক আতাউর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে।
আপনাকেও ধন্যবাদ আমন্ত্রণ করার জন্য।
অনুষ্ঠানের শুরুতে ডক্টর আতাউর রহমান, আপনি আমাদের হোয়াইট হাউসের যে চিফ করেসপন্ডেন্ট স্টিভ হারমান, তার একটি রিপোর্টের কিছু তথ্য উল্লেখ করতে চাই, তাতে আমাদের আলোচনার সুবিধা হবে।
আচ্ছা,
স্টিভ হারমান তার রিপোর্টে বলেছেন, দ্বিতীয় প্রজন্মের তরুণ রিয়েল এস্টেট ব্যবসায়ী জারেড কুশনার, যিনি ট্রাম্প কন্যা ইভানকার স্বামী, এত বড় দায়িত্ব কত দক্ষতার সঙ্গে পালন করতে পারবেন তা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে। হোয়াইট হাউস অফিস অফ আমেরিকান ইনোভেশন, এই নামে যে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম দক্ষ বাণিজ্যের মতো নিখুঁতভাবে চালানো সম্ভব, সেই অফিসের দায়িত্ব দেয়া হচ্ছে জারেড কুশনারের উপরে। নতুন এই অফিসে কুশনারের সহযোগিতা করবেন হোয়াইট হাউসের শক্তিশালী ওয়েস্ট উইং এবং তার সঙ্গে স্টাফ হিসেবে কাজ করবেন মাইক্রোসফট, জেনারেল মোটরস এবং গোল্ডম্যান স্যাক্স ইনভেস্টমেন্ট ব্যাংকের মতো কর্পোরেশন এবং তার নির্বাহীরা। এই নতুন অফিস ছাড়াও কুশনারের কাঁধে রয়েছে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নেবার কাজ, রয়েছে চীন এবং মেক্সিকোর মতো যেসব দেশের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প নানা ধরনের সমঝোতা আলোচনা নিয়ে কাজ করছেন, তাতে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসাবে সহায়তা করা। মাত্র 36 বছর বয়সী একজন তরুণ সরকারি কাজকর্মে যার অভিজ্ঞতা নেই, তিনি এত বড় গুরুদায়িত্ব পালনে কতটা সফল হবেন, সাংবাদিকদের সে প্রশ্নের উত্তর দেন সোমবার হোয়াইট হাউস প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি শন স্পাইসার। তার বক্তব্যের কিছু অংশ আমরা শুনতে পারি।
And if you've ever really dealt with the government and recognized how outdated and unmodernized some of this is, it is not serving the American people, it is not serving the constituents that many departments have.
মূলত শন স্পাইসার বলছিলেন যে সরকারের সঙ্গে কাজ করলে বোঝা যাবে যে এখানে কত সেকেলে অবস্থা এবং অগোছালো ও আধুনিক ব্যবস্থা রয়েছে, আমেরিকানদেরকে দক্ষভাবে সেবা প্রদানে ব্যর্থ এইসব অফিসের কাজকর্মে, এই কথাই তুলে ধরছিলেন এবং বলছিলেন অনেক বিভাগে আমেরিকানদের ঠিকমতো সেবা দেওয়ার মতো যোগ্যতা নেই, এসব ঠিক করতে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে আমাদেরকে এবং সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। শন স্পাইসারের কথার এবং জারেড কুশনারের এই নতুন দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করে হার্ভার্ডের প্রফেসর, কেনেডি স্কুলের অ্যাশকার্ড অ্যাশ সেন্টার ডেমোক্রেটিক গভর্নেন্সের ইনোভেশনের অধ্যাপক স্টিফেন গোল্ড স্মিথ একটি কথা বলেছেন, তাঁর মন্তব্য শুনে আমরা আলোচনায় আসতে পারি।
But having an innovation effort driven at the high level of government, which this obviously is, I think provide some hope that they could actually make a difference.
Professor Goldsmith bolchilen ekhane amlatantrik bishoy royeche, congressional bishoy royeche, royeche onek jotil bishoy, tobe sarkarer shirsho porjay theke adhunik ebong biggyansommoto koushol obolombon kore kaj korle itibachok obodan rakhte parbe bole ami ashabadi. Ar Kushnarer netritte ei notun bibhag sarkarer kajkormo kibhabe byaktimalikanar protishthaner moto dokkho bhabe chalano jay she byapare poramorsho debe. Jared Kushnarer shamanno ongsho amra shunte pari kothar.
We found that a lot of the private sector companies have done a great job trying to
তিনি মূলত প্রাইভেট সেক্টরের কাজকর্মের উদাহরণ টেনেছেন কথায়। আমেরিকানদের জীবনমান উন্নয়ন এবং চাকুরির সংস্থানের ব্যাপারে জোর দেবে এই নতুন হোয়াইট হাউস অফিস অফ আমেরিকান ইনোভেশন অফিসটি। এই সম্পর্কে আমরা স্টিভ হারমানের যে রিপোর্টটি, এই তথ্যগুলো উল্লেখ করলাম। এখন আমরা অধ্যাপক ডক্টর আতাউর রহমান আপনার কাছে জানতে চাইব, জারেড কুশনার এবং রাশিয়ার সঙ্গে তার আলোচনা, বিশেষ করে গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত কিসলিয়াকের সঙ্গে যেসব আলোচনা হয়েছিল সে নিয়ে আমাদের সিনেট কমিটির, ইন্টেলিজেন্স কমিটির যে ইনভেস্টিগেশন, তাতে কি হতে পারে, তিনি কথা বলতে রাজি হয়েছেন জারেড কুশনার, আপনি কি মনে করেন?
আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি বলতে চাই যে জারেড কুশনার শিক্ষাগত দিক থেকে হার্ভার্ডের স্টুডেন্ট ছিলেন এবং যদিও তার অভিজ্ঞতা অত্যন্ত কম এবং ডেভেলপার হিসাবে এবং রিয়েল এস্টেট বিজনেস করেই উনি এতদূর এসেছেন। তারপরেও আমি বলতে চাই যে আপনি যেটা বললেন যে অফিস অফ ইনোভেশন, মিডল ইস্ট পিস এবং ব্যুরোক্রেটিক রিফর্মস এবং টেকনোলজি সলিউশন টু ফেডারেল গভর্নমেন্ট, এগুলো অত্যন্ত কঠিন কাজ এবং অত্যন্ত কমপ্লেক্স কাজ। তারপরে এই কাজগুলো দক্ষতার সঙ্গে সম্পন্ন করার জন্য যে কমিটমেন্ট এবং যে ফোকাস থাকা উচিত, আমি মনে করি যে এই যে ইলেকশনের সময় রাশিয়ান এবং ট্রাম্প অ্যাসোসিয়েটস বা জারেড কুশনারের যে কলিউশন অর কোঅর্ডিনেশন, যেটা আমরা এখন বুঝতে পারছি যে দেয়ার আর সাম ট্রুথ ইন ইট, এবং এর মধ্যে কিছুটা সত্যতা আছে, এবং এটা আরো কতটুকু সত্য বা কতটুকু ডিপ সেটা বোঝা যাবে হয়তো সিনেট সিলেক্ট কমিটির ইনভেস্টিগেশনের পরে। সুতরাং আমি মনে করি এগুলো দিস উইল ডিসঅরিয়েন্ট, এগুলো তাকে অন্যদিকে, যে কাজ তাকে দেওয়া হয়েছে তার থেকে তার যে ফোকাস সেটাকে অন্যদিকে নিয়ে যাবে।
ডক্টর রহমান, আপনাকে এটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমরা এই জারেড কুশনারের কথা বলতে গিয়ে বলতে হচ্ছে যে রাশিয়ার একটা উন্নয়ন ব্যাংকের সঙ্গে তার প্রধানের সঙ্গে তার কথাবার্তা হয়েছিল, তো সে সম্পর্কে যখন কালকে আমরা খবরটা পেলাম তখন ওই প্রশ্ন উঠল যে কেন তিনি কথা বলেছিলেন, এটা আগে, হ্যাঁ সেটা কেন আগে আমরা কেউ জানতাম না, কেউ জানতো না এই ব্যাপারে, তো এখন সে কারণেই কিন্তু জারেড কুশনার বলেছে যে তিনি ইন্টেলিজেন্স কমিটিতে কথা বলবেন, তো সে ব্যাপারে আপনার কি মনে হয়?
সে ব্যাপারে ধরেন প্রাইমা ফেসি তো একটা অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তার সম্পৃক্ততা কোনো না কোনো ভাবে ছিল, কিন্তু এখন উনি কি ধরনের এক্সপ্লেনেশন দিবেন এবং কি ধরনের সিনেট সিলেক্ট কমিটিকে তার মতো করে কিভাবে এটাকে বোঝাবেন সেটা এখনো তো আমরা বুঝতে পারছি না, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে এটা তো সত্য নাও মোটামুটি প্রমাণিত যে রাশিয়া এবং প্রেসিডেন্ট ট্রাম্পের যে অ্যাসোসিয়েটস ক্যাম্পেইন যে টিম ছিল তাদের সঙ্গে একটা কোঅর্ডিনেশন ছিল, এবং এই কোঅর্ডিনেশন
ছিল কিনা সেটা তো বোঝা যাচ্ছে না, তদন্ত হচ্ছে, কিন্তু যোগাযোগ অবশ্যই ছিল।
জি, সে ব্যাপারে তো এফবিআই ডিরেক্টর জেমস কমি অলরেডি কনফার্ম করেছেন যে ছিল, কিছু একটা ছিল। জি
জি, সেটাই বলছি যে আমরা দেখছি যে এফবিআই ডিরেক্টর যেভাবে কথা বলেছেন এবং অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে একটা ছিল, এবং তার জামাতার কথাটা হঠাৎ করে আসার ফলে জিনিসটা আরো আমি মনে করি যে একটু আশঙ্কাজনক ভাবেই এর যে তাৎপর্য এটা বেড়ে গেছে, কেননা তার জামাতা প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং কনফিডেন্ট অ্যান্ড লয়াল পার্সন, সুতরাং সেই হিসাবে যে মেসেজটা ট্রান্সমিটেড হয়েছে রিসিপ্রোসিটি অথবা যে এক্সচেঞ্জ বা ট্রানজেকশন যেভাবে হয়েছে সেটা যদি লোকসমক্ষে চলে আসে এবং সিনেট সিলেকশন কমিটিতে সেগুলো যদি প্রমাণিত হয়, তাহলে আমি মনে করি যে এটা কুশনারের জন্য অত্যন্ত একটা নেতিবাচক প্রভাব পড়বে, এবং তার যে কাজ যেটা অফিস অফ ইনোভেশন আপনি বললেন এবং মিডল ইস্ট পিস এবং বিজনেস টেকনোলজি সলিউশন টু ট্রান্সফর্ম ফেডারেল গভর্নমেন্ট, এগুলো অনেকাংশেই ব্যাঘাত হবে। এবং যদি এটা আরো অপরাধমূলক বা ক্রিমিনাল অফেন্সের দিকে যায়, তাহলে তো আরো সিরিয়াস এই পুরো সরকারের উপরেই একটা নেতিবাচক প্রভাব পড়বে। এবং আমি মনে করি যে আগামী দিনে এটা যত বেশি চলে আসবে, তত এই ইনভেস্টিগেশন যদি সঠিকভাবে হয়, তাহলে সত্যিকার ভাবে আমেরিকার জনগণ বুঝতে পারবে যে এটার মধ্যে কি ছিল।
আচ্ছা, জলবায়ু পরিবর্তন বিষয়ে এই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যেসব নীতিমালার কথা, যেসব পরিকল্পনার কথা বলা হচ্ছে, আগের অনেক সময় জলবায়ু নিয়ে বড় বড় যেসব সাম্প্রতিক সময়ে সম্মেলন হয়েছে, তার সঙ্গে কিছুটা দ্বিমত রয়েছে, কিছুটা ফারাক রয়েছে, এই সম্পর্কে আপনি কি কিছু মন্তব্য করবেন ট্রাম্প প্রশাসনের জলবায়ু নীতিমালার?
না, যেহেতু এটা আজকেই হয়েছে, সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ ট্রাম্প অবসেসিভ যে ওবামার, গত প্রেসিডেন্ট ওবামার যে ক্লাইমেট চেঞ্জ লেগেসি, এটা থেকে সে বেরিয়ে আসতে চায়।
ওনার নির্বাহী আদেশ, প্রেসিডেন্ট ট্রাম্প তার কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করবেন, এবং প্রেসিডেন্ট ওবামা যা যা করে গেছেন, যেই সব বিধিমালা নির্বাহী আদেশ, সেগুলো পাল্টে দেবেন বা খারিজ করবেন।
এই যে রোল ব্যাক, আমরা যেটা বলি যে এই যে রোল ব্যাক সিচুয়েশন, এতে কয়েকটা প্রভাব, বিরূপ প্রতিক্রিয়া হবে। একটা হচ্ছে যে এর উদ্দেশ্য বা গোল যেগুলো, সেটা কতটুকু সফল হবে এখনো বোঝা যাচ্ছে না, বাট আমার মনে হয় যে এটা সফল হবে না। কেননা প্রথম হচ্ছে উনি যেটা যে পয়েন্টে বলছেন যে এনার্জি ইন্ডিপেন্ডেন্স, যে আমেরিকার একটা এনার্জি রূপে স্বাধীনতা থাকা দরকার, এবং উনি মূলত কোল এবং ন্যাচারাল গ্যাসের উপর নির্ভরশীল। আমেরিকা তো অলরেডি ডিপেন্ডেন্ট অন কোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, এবং পৃথিবীর অন্যান্য দেশে ন্যাচারাল গ্যাসের ডিম্যান্ড আছে, কিন্তু কোলের ডিম্যান্ড তো আর নাই, মার্কেট ডিম্যান্ড ইজ ভেরি পুয়ার, নাই বললেই চলে। সুতরাং ইট ইজ ডাউটফুল যে নতুন জব বা প্রো জব পলিসি এটা হবে বলে আমার মনে হয় না। দুই নম্বর হচ্ছে যে আমি মনে করি যে প্রেসিডেন্ট ওবামার যে ক্লিন পাওয়ার এনার্জি প্ল্যান ছিল বা ক্লিন পাওয়ার প্ল্যান ছিল, সেটা অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন এবং ভবিষ্যৎমুখী। কিন্তু সেটার থেকে যদি চলে আসতে হয়, তাহলে আমেরিকার যে ডাইলেমা, যে উভয় সংকটে পড়বে, একটা হচ্ছে 2015 প্যারিস এগ্রিমেন্টে তারা জলবায়ু যে নীতি স্বাক্ষর করেছিল, সেটা কিভাবে তার রিকোয়ারমেন্টস ফুলফিল করবে, সেটাও একটা সমস্যা হবে। কেননা এবং পলিউশন এবং ইমিশন, এবং যে জেন্টলম্যান স্কট ফ্রুইট, যাকে ইপিএ ডিরেক্টর করা হয়েছে বা অ্যাডমিনিস্ট্রেটর করা হয়েছে, উনি তো অত্যন্ত রিট্রোগ্রেসিভ, অত্যন্ত পশ্চাৎপদ তার নট অনলি তার যে স্টেপ, আমরা এতক্ষণ পর্যন্ত দেখেছি যে অত্যন্ত পশ্চাৎপদ। সুতরাং আমার মনে হয় যে সারা বিশ্বে যে একটা জলবায়ুর হুমকির মধ্যে আছে, এর থেকে যদি আমেরিকা সরে আসে, তাহলে আমরা অনেক আরো কঠিন সমস্যায় পড়ব, সারা বিশ্বেই কঠিন সমস্যায় পড়বে, এবং আমরা পলিউশন এবং ইমিশন থেকে বেরিয়ে আসতে পারবো না। সুতরাং এখানেই আমি মনে করি যে ডেঞ্জার জোন এবং বিপদ, সমূহ বিপদ, শুধু আমেরিকা যুক্তরাষ্ট্রেরই নয়, আমি মনে করি যে আমাদের মতো তৃতীয় বিশ্বের এবং অন্যান্য দেশও এর অন্যান্য বিপদে পড়বে, বিশেষ করে জলবায়ুর যে বিরূপ প্রতিক্রিয়া, তার থেকে তারা ক্ষতিগ্রস্ত হবে।
হ্যাঁ, পরিবেশবিদরা তো এ ব্যাপারে খুবই উদ্বিগ্ন, কারণ এই প্রভাবটা শুধু তো আমেরিকা নয়, সারা বিশ্বেই এই জলবায়ু পরিবর্তনের প্রভাবটা আমরা দেখছি, এবং সে বিষয়ে সবাই এত উদ্বিগ্ন।
জলবায়ু বিষয়টি প্রসঙ্গে আমি কেন বললাম, সেটি আপনি বললেন যে জলবায়ু নীতিমালা ট্রাম্প প্রশাসনের যেটি, সেটি প্রো জব পলিসি হবে না। আবার কুশনারের যে নতুন অফিস, হোয়াইট হাউস অফিস অফ আমেরিকান ইনোভেশন, এটির একটি বড় বিষয় হচ্ছে চাকুরির সংস্থানের ব্যাপারে জোর দেওয়া। তো এই দুটোর সমন্বয় কিভাবে সম্ভব হবে? আমাদের আর এক মিনিট সময় আছে হাতে।
উনি যে জিনিসগুলো করতে চাচ্ছেন, প্রো জব, কিন্তু উনার যে পলিসি, ইটস এ মিসম্যাচ অর ইউনো সামটাইমস কন্ট্রাডিক্টস, এবং বিশেষ করে পরিবেশের ক্ষেত্রে একেবারেই উল্টো দিকে উনি চলছেন। সুতরাং এটা তো প্রো জব হবেই না, বরঞ্চ যখন উনি কোল মাইনার্সদের পক্ষেই বেশি। সুতরাং যারা জবের যে নিড সেটার চেয়ে উনি কোল মাইনারদের যে ডিম্যান্ড সেটাই উনি পূরণ করতে চাচ্ছেন। সুতরাং এই যে একটা ভেস্টেড ইন্টারেস্টের উপরে এই ট্রাম্প প্রশাসনের যে ফোকাস, সেটার থেকে যদি উনি না বের হতে পারেন তাহলে প্রো জবস তো হবে না, প্রো এনভায়রনমেন্ট হবে না, এবং আমেরিকা যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বই এ থেকে ক্ষতিগ্রস্ত হবে।
আর একটি বিষয় আমি জলবায়ু আলোচনা আনবার আগে আসলে করতে চেয়েছিলাম, সেটি হলো যে হোয়াইট হাউসের একজন স্পোকসম্যান মুখপাত্র কুশনারের রাশিয়ার সম্পৃক্ততার বিষয়ে বলেছেন, দিস মিটিংস আর নট আনইউজুয়াল। এটা কারণ উল্লেখ করেছেন যে এই ধরনের বিষয় অনেক দেশেই অনেক নির্বাচনের সময় বিদেশিদের সাথে সম্পর্ক বা কথা বলার ক্ষেত্রে করা হতে পারে। তো কুশনার 2016 সালের নির্বাচনের সময় রাশিয়ার সঙ্গে নিউ ইয়র্ক টাইমসের মতে রাশিয়ার যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডার সের্গেই কিসলিয়াকের সঙ্গে কথা বলেছেন, আরও বিভিন্ন সূত্রের সঙ্গে কথা হয়েছে। তো এটা আনইউজুয়াল নয় এই কথা বলা হচ্ছে হোয়াইট হাউসের মুখপাত্রের তরফ থেকে, আপনি কি মনে করেন?
আমি মনে করি না যে এটি আসলে আনইউজুয়াল। আমি আমেরিকা যুক্তরাষ্ট্র কয়েকটা নির্বাচন দেখেছি এবং কখনোই রাশিয়া বা অন্য কোনো দেশ এই ধরনের যে একটা কলিউশন বা কোঅর্ডিনেশন হোয়াট এভার ইউ কল বা একটা প্রভাবিত করা একটা ইলেকশনের আউটকামকে কখনোই করে নেই, এবং যে ক্যান্ডিডেট তার যে অ্যাসোসিয়েট তাদের সঙ্গে এভাবেই সম্পৃক্ত হয়নি। সুতরাং এটি দিস ইজ আনইউজুয়াল, এটা অত্যন্ত অস্বাভাবিক, এবং এর যদি সত্যিকার ভাবে একটা ইনকোয়ারি বা যেটা হচ্ছে এটা যদি সম্পন্ন হতে পারে তাহলে সত্য বেরিয়ে আসবে, এবং তার থেকেই বোঝা যাবে যে এই কলিউশন কতটা বিরূপ প্রতিক্রিয়া করতে পারে আমেরিকান যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের উপর। সুতরাং এটা আমেরিকান যুক্তরাষ্ট্রের গণতন্ত্রেরই হুমকি স্বরূপ।
অধ্যাপক আতাউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময়টা দেওয়ার জন্য।
আপনাকে অনেক ধন্যবাদ।
বাংলাদেশে গত কয়েক দশকে সাধারণভাবে নারী শিক্ষায় অগ্রগতি হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা অবৈতনিক এবং বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে ওঠার পর মেয়েদের সংখ্যা কমে যায়। এ বিষয়টি এবং মহিলা মাদ্রাসা নিয়ে ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক, শিক্ষাবিদ এবং সক্রিয় কর্মী রাশিদা কে চৌধুরীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে টেলিফোনে কথা বলেছেন তাহিরা কিবরিয়া। আসুন শোনা যাক।
রাশিদা কে চৌধুরী, আপনি একজন শিক্ষাবিদ। বাংলাদেশে 6 থেকে 10 বছর বয়সী প্রাথমিক স্কুলে যাওয়া শিশুর সংখ্যা প্রায় 1,90,00,000 ওপরে, আর প্রায় এই 2 কোটি শিশুর অর্ধেকই হচ্ছে বালিকা। বিশ্বময় যখন নারী শিক্ষা ও ক্ষমতায়নের ওপরে জোর দেওয়া হচ্ছে, বাংলাদেশে তখন দেখা যাচ্ছে মাধ্যমিক স্কুলের শেষের দিকে মেয়েরা স্কুল ছেড়ে দিচ্ছে বা লেখাপড়া তাদের বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা কেন হচ্ছে এবং এর সমাধান কি?
দেখুন, বাংলাদেশের যে অর্জনের জায়গাটা সেটা হলো প্রাথমিক এবং মাধ্যমিকের ছেলে মেয়ের সমতা, কিন্তু আমাদের যেটা চ্যালেঞ্জের জায়গা সেটা হলো যে প্রাথমিকে সমতাটা মোটামুটি বজায় থাকে, মাধ্যমিকেরও প্রথম দিকে থাকে, নিম্ন মাধ্যমিকে বলা যেতে পারে। তারপরে যখন আরেকটু সময় যায় তখন দেখা যায় যে মাধ্যমিকে ঝরে পড়ার হার বাড়ছে, এবং যেখানে প্রাথমিকে 20% ঝরে পড়ার হার প্রাথমিক শিক্ষাচক্র সমাপ্ত করার আগে, সেখানে মাধ্যমিকে প্রায় 40%, একদম দ্বিগুণ হয়ে যায়। এটার একটা বড় কারণ হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, যদিও সরকার অনেক কিছু ব্যবস্থা করে থাকে, নেতিবাচক নীতিমালা আছে, ফ্রি বই দেয়া হয়, স্টাইপেন্ড দেয়া হয় ইত্যাদি অনেক সুযোগ সুবিধা, কিন্তু তারপরেও শিক্ষা ব্যবস্থা একটা পরীক্ষা ভিত্তিক হয়ে যাওয়ায় এই যে প্রাথমিক সমাপনী মাধ্যমিক সমাপনী এগুলো ব্যয়বহুল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। বিনামূল্যে অবৈতনিক শিক্ষা হলেও ব্যয়টা বহন করতে হয় পরিবারকে অনেক, সেখানে কোচিং থাকে, গাইড বই থাকে। মাধ্যমিক বিদ্যালয়গুলো বেশিরভাগই বেসরকারি ভাবে পরিচালিত, প্রাথমিক কিন্তু বেশিরভাগই সরকারিভাবে, এবং বেসরকারিভাবে পরিচালিত হওয়ায় অনেক সময় তারা মাধ্যমিক বিদ্যালয়গুলো কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে